বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 6 এপ্রিল, 23 চৈত্র এবং ফার্সি 17 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় বৈঠক শুরু হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতে লকডাউন মেনে চলার ব্যাপারে জনগণের উদাসীনতা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর যুবকদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনা শুনতে পাবেন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে বসল ইরান, আর সময় নষ্ট করা যাবে না বলে পেন্টাগনের সতর্কবার্তা। আগামী সপ্তাহে পরমাণু ক্ষেত্রে 133 সাফল্য উন্মোচন করবে ইরান, তুলে ধরা হবে পারমাণবিক ক্ষেত্রে গত 1 বছরের নানা সাফল্য। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি, লকডাউনের মধ্যেই আগামীকাল থেকে চলবে গণপরিবহন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার বিদায় নিশ্চিত হয়ে গেছে। কুচবিহারের নির্বাচনী সভায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ইরান। বৈঠকে অংশ নিতে মার্কিন প্রতিনিধিরা ভিয়েনায় আসলেও ইরানের বিরোধিতার মুখে তারা এ বৈঠকে অংশ নিচ্ছেন না। ইরানের সঙ্গে বৈঠক শেষে 5 জাতিগোষ্ঠী মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস এই খবর জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া অথবা যুদ্ধ লেগে যাওয়া। কাজেই সেরকম ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অনতিবিলম্বে ইরানের সঙ্গে এই মতৈক্যে পৌঁছাতে হবে যে কিভাবে পরমাণু সমঝোতাকে পূর্ণ মাত্রায় কার্যকর করা যায়। এর আগে ভিয়েনা বৈঠকে অংশ নিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গতরাতে ভিয়েনা পৌঁছেন। গত শুক্রবার আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এক ভার্চুয়াল বৈঠক করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আজ বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সশরীরে আবার আলোচনায় বসবে। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এবং তার কার্যকারিতা প্রমাণিত হলে তেহরানও তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকের প্রধান লক্ষ্য হচ্ছে তেহরানের ওপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা একবারেই প্রত্যাহার করা। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। অন্য কথায়, কিভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পূরণ করা হবে বৈঠকে তা সুস্পষ্ট করা হবে। পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য জনসমক্ষে উন্মোচন করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামী শুক্রবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, পরমাণু শিল্পে অর্জিত 133 সাফল্য উন্মোচন করবেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি সহ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কামালভান্দি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট রুহানি সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে 12টি প্রকল্প উদ্বোধন করবেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেছেন, পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। সেখানে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য তুলে ধরা হবে। ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে ইরান ও পাকিস্তান। এই মহড়ায় ইরানের আলবুর্জ ডেস্ট্রয়ার, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের নৌবহর এতে যোগ দিয়েছে। এই নৌবহরে দুটি যুদ্ধজাহাজ রয়েছে। যৌথ নৌমহড়ার মুখপাত্র রেজা শেইবানি বলেছেন, দুদেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশ সাগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে। গত 3 এপ্রিল ইরানের বন্দর আব্বাসে নোঙর করে পাকিস্তানের একটি নৌবহর। গতকাল পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাকুরের সঙ্গে বৈঠক করেছেন। এই নৌবহরটি আজকের মহড়ায় যোগ দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনায় গত 24 ঘণ্টায় মারা গেছেন 66 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনা সংক্রমণ শুরুর পর থেকে একদিনের মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় মারা গেছেন 66 জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 64 জন এবং বাড়িতে মারা গেছেন 2 জন। এর আগে গত বছর 30 জুন সর্বোচ্চ মৃত্যু ছিল 64 জন। অন্যদিকে 24 ঘণ্টায় শনাক্ত হয়েছেন 7213 জন, যা এদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 29 মার্চ পূর্বের সকল রেকর্ড ভেঙে করোনা শনাক্ত হয়েছিল 5181 জন। সেই রেকর্ড ভেঙে ফের 31 মার্চ শনাক্ত হয় 5385 জন। 1 এপ্রিল শনাক্তের রেকর্ড ভেঙে দাঁড়ায় 6469 জন। 2 এপ্রিলে আবারও রেকর্ড ভেঙে শনাক্ত দাঁড়ায় 6830 জন। এরপর 4 এপ্রিল 7000 ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় 7087 জন। এরপর আজ দেশের ইতিহাসের সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 34,360টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 34,311টি। ওদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,969 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 558,383 জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি কর্পোরেশন এলাকায় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার সকাল ছটা থেকে এটা শুরু হবে। সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কগুলোতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। তবে এক শহরের বাস আরেক শহরে ঢুকতে পারবে না এবং দূরপাল্লার বাস চলাচলও যথারীতি বন্ধ থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপর অত্যাচার করছে। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ আলিপুরদুয়ার জেলার কালচিনিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। মমতা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, ট্রাম্প মনে হয় এতদূর যায়নি, নরেন্দ্র মোদি এতদূর গেছেন, প্রত্যেক নির্বাচনের দিন এসে সভা করে দিদি দিদি বলে ব্যঙ্গ করছেন, আমার গুরুত্ব আছে বলেই এমনটা করছেন উনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ কোচবিহারে রাসমেলার মাঠে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ মঙ্গলবার কুচবিহারে রাসমেলার মাঠে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আজ তৃতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে 27 মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 29 এপ্রিল পর্যন্ত মোট 8 দফায় ভোট গ্রহণ হবে। নির্বাচনের ফল ঘোষণা হবে 2রা মে। প্রধানমন্ত্রী আজ বলেন, 2রা মে দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতাকে টার্গেট করে বলেন, সম্প্রতি আপনি বলেছেন সব মুসলিম এক হও, ভোট ভাগ হতে দিও না। এর মানে হলো আপনি মেনে নিয়েছেন যে মুসলিম ভোট ব্যাংক যা আপনার শক্তি ছিল, সেই মুসলিম ভোট ব্যাংক এখন আপনার হাতের বাইরে চলে গেছে।
আপকো ইয়াকিন হো গয়া হ্যায় কি মুসলিম ভোট ব্যাংক কি আপকি জো তাকত হাম মানতে থে ও মুসলিম ভোট ব্যাংক ভি আপকে হাত সে নিকল গয়া হ্যায়, মুসলিম ভি আপসে দূর হো গয়ে হ্যায়। আপকো পাবলিকলি এসা কেনা পড় রাহা হ্যায়, ইসি সে পতা চলতা হ্যায় কি আপ ইলেকশন হার গই হ্যায়।
প্রধানমন্ত্রী বলেন, মুসলিম ভোট ব্যাংক এখন আপনার হাতের বাইরে চলে গেছে, মুসলিমরাও আপনার থেকে এখন দূরে চলে গেছে। আপনাকে প্রকাশ্যে এমন কথা বলতে হচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে আপনি নির্বাচনে হেরে গেছেন,
বলছিলেন আমাদের প্রতিনিধি। সিরিয়া থেকে গম চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এ পর্যন্ত শত শত টন গম চুরি করেছে আমেরিকা। সিরিয়ার সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরে হাসাকা প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনারা বিশাল বিশাল ট্রাকে করে গম নিয়ে যাচ্ছে। এসব গম ভর্তি ট্রাক অবৈধভাবে স্থাপিত আল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে। গতকাল সোমবারও হাসাকা প্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে বহু টন গম নিয়ে গেছে মার্কিন বাহিনী। এই গম চুরিতে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা সহযোগিতা করছে। সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী ও তাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে। 2011 সাল থেকে পাশ্চাত্যের মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেয়া হয়। বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি বলেছেন, ইয়েমেন বিষয়ক শান্তি প্রক্রিয়ার প্রতি তার দেশের সমর্থন রয়েছে। তিনি গতকাল ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুস সালামের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। টেলিফোন আলাপে দুই কূটনীতিক ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিটস সাম্প্রতিক সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা চালাচ্ছে করছেন সে ব্যাপারে আশা ব্যক্ত করেন আলী আজগার খাজি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যেমনটি বিশ্ব সংবাদে শুনেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ থেকে ভিয়েনায় শুরু হয়েছে। বৈঠক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ থেকে ভিয়েনায় শুরু হচ্ছে। এর আগে পরমাণু সমঝোতার অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আজকের ভিয়েনা বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছিল। ভার্চুয়াল বৈঠকের পর পাশ্চাত্যের কোনো কোনো মিডিয়া খবর দিয়েছিল আজকের ভিয়েনা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তবে এতে ইরানের কোনো প্রতিনিধি থাকবে না। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ভিয়েনা বৈঠকে যোগদানকারী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া পরমাণু সমঝোতার সকল পক্ষই এ বৈঠকে উপস্থিত থাকবে। তিনি বলেন, পরমাণু সমঝোতার যৌথ কমিশন সহ যে কোনো বৈঠকে যদি ইরান উপস্থিত থাকে তাহলে সেখানে যুক্তরাষ্ট্র উপস্থিত থাকতে পারবে না এবং এটাই ইরানের চূড়ান্ত নীতি। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমরা ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কমিশনের এবারের বৈঠকের সঙ্গে আগের বৈঠকের কোনো পার্থক্য নেই। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। প্রকৃতপক্ষে পরমাণু সমঝোতায় ইরানের অধিকারের বিষয়টি স্পষ্ট করা আছে। ইরান যেদিন থেকে ওই চুক্তি সই ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সেদিন থেকেই আমেরিকার চাপিয়ে দেওয়ার সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। ওয়াশিংটন এ পর্যন্ত প্রায় 1500টি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরানের উপর। বর্তমানে কার্যকরভাবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সদস্য জোসেফ সিরিনেসিয়ন বলেছেন, ভিয়েনা বৈঠকে যে সিদ্ধান্তই গৃহীত হোক না কেন, সেটাকে কেবল তখনই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখা হবে যদি তা বিরাজমান সন্দেহ ও ভুল বোঝাবুঝির অবসানে ভূমিকা রাখে এবং রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। এর অন্যথায় পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা প্রায় অসম্ভব। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে সব পক্ষের দৃঢ় ইচ্ছা ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এবং সে কারণে সবার নজর এখন এর ফলাফলের দিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন পুরোপুরি মেনে চলার ব্যাপারে রাজধানীবাসীদের মধ্যে অনেকটাই ঢিলেঢালা ভাব ও উদাসীনতা লক্ষ্য করা গেছে। এদিকে দেশে বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখার জন্য আন্দোলন চলছে। লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত 7 দিনের লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীতে দেখা গেছে অনেকটাই ঢিলেঢালা ভাব। রাজধানীসহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধির বিষয়েও দেখা গেছে উদাসীনতা। গতকালকের তুলনায় আজ রাস্তায় লোক চলাচল বেশি দেখা গেছে। প্রাইভেট কার ও সিএনজি চালিত অটো এবং প্রচুর রিকশা চলাচল করেছে। অনেক জায়গায় আবার যানজটও দেখা গেছে। তবে রাজধানীর রাস্তায় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ঠাসাঠাসি করে 2-3 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে যাতায়াত করেছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত থেকেছে।
আমরা সাধারণ মানুষ তো বাসে আসা যাওয়া করি, এখন বাসে যখন আমরা আসতে পারি না আমাদের তো অনেক টাকা গুনতে হচ্ছে, এখন আমরা সাধারণ মানুষদের উপরে ছাপার হচ্ছে। তো লকডাউন দিলে সবকিছু বিবেচনা করেই দেওয়া উচিত। আমরা যাত্রাবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত হেঁটে আসছি, ওখান থেকে রিক্সা এখানে আসলাম, ওদিকে রিক্সাও কম গাড়ি সবই কম, এখানে আসার পরে দেখি জ্যাম, প্রচুর জ্যাম।
এদিকে প্রয়োজন ছাড়া মানুষদের বাসা থেকে বের হতে নিরুৎসাহিত করছে প্রশাসন, মাস্ক ছাড়া বের হলে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে মার্কেট খুলে দেবার দাবিতে আজকেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মিরপুর এক নম্বর মোড়ে আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকায়, বগুড়া শহরে এবং বরিশাল বিভাগীয় নগরীতেও এরকম বিক্ষোভ মিছিল হয়েছে।
লকডাউনের মেয়াদ যেন আর বৃদ্ধি করা না হয়, আর এই যে দু চার দিন যে কদিন আছে এটা আমাদের সীমিত সময়ের জন্য হলো, আমাদের দোকানগুলো যেন খুলতে দেওয়া হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় করোনা বিষয়ক সরকারি নির্দেশনা কার্যকর করতে গিয়ে হরিদপুরের সাতলা উপজেলায় পুলিশের সাথে স্থানীয় জনতার সংঘর্ষে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। এমন গুজবে শত শত মানুষ গিয়ে থানা এবং উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন। পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত সালতায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। সংঘর্ষের ঘটনায় 7 পুলিশ সদস্য সহ 10 জন আহত হয়েছেন। পুলিশ ও আনসার সদস্যরা শর্টগানের গুলি, কাদানে গ্যাস এবং এক পর্যায়ে চাইনিজ রাইফেল থেকে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। এতে থাকছে যুবকদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
দর্পণ। শ্রোতা বন্ধুরা, যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সুবাদে মানব সমাজ প্রবেশ করেছে নতুন এক জগতে, এর নাম ভার্চুয়াল জগৎ। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা ভার্চুয়াল জগতের মধ্যে প্রবেশ করে প্রতিনিয়ত নিজেরা শারীরিক কিংবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, এবং এই দুর্বলতার প্রধান কারণ হচ্ছে ভার্চুয়াল জগৎ তাদের চোখের ঘুম প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে। এই ভার্চুয়াল জগতে যেমন কিছু সুফল রয়েছে, তেমনি এর কুফলও রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা তরুণ প্রজন্মের ওপর ভার্চুয়াল জগতের প্রভাব সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ভার্চুয়াল জগতে আমরা পরস্পর থেকে অনেক দূরে সরে যাচ্ছি। বিশ্বস্ততার জায়গা, আস্থার জায়গা, সম্পর্কের জায়গা, এসব থেকে আমরা বহু দূরে চলে যাচ্ছি। আমরা একটা ভার্চুয়াল জীবনে আছি, আবার নেও। এরকম সম্পর্কের মধ্যে প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। বর্তমানে বিশ্বে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা হলো তরুণ তরুণীরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল জগতে সময় ব্যয় করাকে বেশি পছন্দ করে। এর ফলে পারিবারিক আড্ডায় বসার প্রবণতা কমে গেছে। শুধু তাই নয়, এই ভার্চুয়াল জগৎ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। যদিও আমরা বলি সোশ্যাল মিডিয়া সামাজিক বন্ধন তৈরি করে, কিন্তু এই মিডিয়া আবার আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। ভার্চুয়াল এই জগতে আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে জীবনটা আটকে গেছে। এক গবেষণায় দেখা গেছে ইন্টারনেটের নেশার কারণে ঘুম থেকে উঠতেও এক একজনের গড়ে দেরি হয় প্রায় 90 মিনিট। চিকিৎসকদের মতে এভাবে দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকলে দেখা দিতে পারে হৃদরোগ এবং অ্যাঞ্জাইটির মতো সমস্যা।
এর আগে 2015 সালের এক গবেষণায় দেখা গেছে, যেসব কম বয়সী রোগী হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তাদের 90% পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেন না। এর ফলে এটা স্পষ্ট যে ভার্চুয়াল জগৎ আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে প্রভাব ফেলেছে। ভার্চুয়াল জগৎ আমাদের জন্য যেমন নানা সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে, ঠিক তেমনি বাড়িয়ে দিয়েছে বিপদের আশঙ্কা। একটু অসতর্কতা ও অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভার্চুয়াল জগৎ হচ্ছে এমন এক জগৎ যেখানে মানুষে মানুষে সংযোগ ঘটে কম্পিউটার, মোবাইল তথা যন্ত্রের সহযোগিতায়। এই জগতের নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সে সম্পর্কে একটু চিন্তা করলেই এই বাস্তবতা উপলব্ধি করা সম্ভব। বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল ও চ্যাটরুমের মাধ্যমে ভার্চুয়াল জগতে তৎপরতা চালান।
ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া হচ্ছে ভার্চুয়াল জগতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেখানে একই সঙ্গে পরস্পরকে দেখা যায়, কথা বলা যায়, লিখে বা না লিখে ভাব প্রকাশ করা যায়। রেডিও, টিভি ও পত্রপত্রিকার মতো গণমাধ্যমে যা এত ব্যাপকভাবে সম্ভব নয়। বিশ্বায়নের যুগে এই জগতে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তির সহযোগিতায় এসব ঘটনা ঘটে চলেছে। ভার্চুয়াল জগৎ মানুষের সামনে এমন সব দিগন্ত খুলে দিয়েছে যা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব। ভার্চুয়াল জগতের নানা ইতিবাচক দিক থাকলেও এর বিপদের মাত্রাও কম নয়। এই জগতে তৎপর সব শ্রেণীর মানুষেরই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ বাস্তব জগতের মতো ভার্চুয়াল জগতেও তৎপর রয়েছে নানা পর্যায়ের অপরাধী, যারা ভালো মানুষের ছদ্মবেশে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে, কখনো হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। অনেক দুষ্ট স্বভাবের পুরুষ নারীর নাম ব্যবহার করে সরল মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে ধোকা দিচ্ছে।
একটা সময় ছিল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে বা বসে পত্রিকার পাতায় চোখ রাখতাম, আর আজ ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে থেকে ফেসবুকের পাতায় চোখ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসকারী লেখক আব্দুল মমিত এ ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা দিয়ে এক নিবন্ধ লিখেছেন, আমি নিজেকে নিজে একটু ব্যতিক্রম ভাবি এই ভার্চুয়াল জগতে প্রবেশ করার পর থেকে। প্যান্ডেমিক করোনা ভাইরাস পরিস্থিতিতে নিজেও গত 3 মাস ধরে আবদ্ধ ছিলাম ভার্চুয়াল জগতে প্রবেশ করে। শেষমেশ মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা হয়েছিল, কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে অনেকটা সচেষ্ট হয়েছি।
ভার্চুয়াল জগতের কারণে বাবা মা এবং শিশুদের মধ্যে দূরত্ব বাড়ার ধরনটা এতটাই ভয়াবহ যে ছুটির দিনে কোথাও বেড়াতে গিয়েও শিশু কিশোররা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আনন্দের মুহূর্তগুলো সঠিকভাবে উপভোগ করার অনুভূতিই যেন মরে যাচ্ছে ভেতর থেকে। তবে ভার্চুয়াল জগতের নেতিবাচক ও ইতিবাচক দুটি দিকই রয়েছে। অসংখ্য নেতিবাচক দিকের মধ্যে অন্যতম হচ্ছে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা। বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের মনুষ্যত্ব ধরে রাখতে হবে, এবং একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা পরিচালিত না হই। এছাড়া মানুষ কল্পনা নির্ভর হয়ে পড়ছে। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছে মতো বিচরণ করতে পারে, ফলে দেখা যাবে যে বেশিরভাগ সময় কাটবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকে বাস্তব জগতে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে ভার্চুয়াল রিয়ালিটি মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর। এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে।
তবে এর কিছু উপকারের দিকও রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল জগতের কিছু ইতিবাচক দিক রয়েছে। উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে SIST ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব্রোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাব্রোস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানবিশ ডাক্তাররা এর ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন এবং রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদের কার্যাবলী অনুশীলন করতে সক্ষম হন।
ড্রাইভিং প্রশিক্ষণেও এর ভূমিকা রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আজকের ড্রাইভিং শেখানো হচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্যেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করা সম্ভব। যাই হোক, প্রযুক্তি ব্যবহারে কোনো দোষ নেই, তবে সেক্ষেত্রে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। এর অন্যথায় মানব জীবনে ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগতের নানা দিক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
এতক্ষণ আমাদের সাথে থাকাই অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো আসরে।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 6 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শীতলক্ষায় আরও 5 জনের মরদেহ, নিহত বেড়ে 35, ইত্তেফাক। মামুনুল হক সহ 17 হেফাজত নেতার বিরুদ্ধে মামলা, বাংলাদেশ প্রতিদিন। সমকাল লিখেছে, মামুনুলকে সমর্থন দিলেও অস্বস্তিতে হেফাজত। আর প্রথম আলো শিরোনাম, মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতা বহিষ্কৃত, কোটিপতি নাইটগার্ড কাম ঝাড়ুদার মানবজমিন। ঢিলে ঢালা লকডাউন যুগান্তরের শিরোনাম, করোনা নিষেধাজ্ঞায় কাজ হারিয়ে গ্রামে ফিরছে লাখো মানুষ, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, বাংলাসহ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট, কঠিন পরীক্ষা বিজেপি কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। আগামী দিনে আরও ভয়াবহ হবে করোনা পরিস্থিতি, রিপোর্টে প্রকাশ ভয়ঙ্কর তথ্য আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দেশজুড়ে সরব আলোচনায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিষয়টি, এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাইতুল মোকাররমে সহিংসতার ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সহ 17 জনকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, রিসোর্টে মামুনুল হকের সঙ্গে থাকা মহিলাটি তার স্ত্রী কিনা সে প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠক করে জানান শরীয়তের আলোকে মামুনুলের বিবাহ পরিপূর্ণ শুদ্ধ। তারা বলেন এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। তারা মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। হেফাজত নেতাদের দাবি, মাওলানা মামুনুল হক ষড়যন্ত্রের শিকার।
করোনায় লকডাউনের দ্বিতীয় দিন আজ, মানবজমিনের শিরোনাম, লেজে গোবরে অবস্থা। যুগান্তর লিখেছে, ঢিলে ঢালা লকডাউন, ভোগান্তিতে সাধারণ মানুষ। এ খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে 7 দিনের বিধিনিষেধ। শুরুতে ঘোষণাটা দেয়া হয়েছিল লকডাউনের, তবে প্রজ্ঞাপনে এমন কিছু বলা হয়নি।
সরকারের ১১ দফা বিধিনিষেধ গতকাল থেকে শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী সরকারি বেসরকারি অফিস খোলা, শিল্প কারখানা সচল, তবে নেই কোনো গণপরিবহন। এমন অবস্থায় সকাল থেকেই লেজে গোবরে অবস্থা চারপাশে। নানা দুর্ভোগ সয়ে মানুষ নিজ নিজ কর্মস্থলে যান। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা ছিল আধিক্য। নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনও একই চিত্র। রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির রাজত্ব ভোগান্তিতে সাধারণ মানুষ। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, করোনা নিষেধাজ্ঞায় কাজ হারিয়ে গ্রামে ফিরছে লাখো মানুষ।
এদিকে প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন সহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। মানব জমিনের এক খবরের শিরোনাম, বিশেষজ্ঞ মত, আংশিক লকডাউন সফল হয় না। এতে লেখা হয়েছে, বিধিনিষেধ বা লকডাউন যাই বলা হোক না কেন, তা আংশিক বাস্তবায়ন করলে সফলতা আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লকডাউন দিলে পুরো লকডাউন দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক এ সম্পর্কে বলেন, লকডাউন হলো করোনা নিয়ন্ত্রণের একটি বৈজ্ঞানিক পন্থা। এই বৈজ্ঞানিক পন্থাটা হলো সম্পূর্ণরূপে সবকিছুকে স্থবির করে দেয়া। জনসাধারণের চলাচলই শুধু নয়, সমস্ত রকমের কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই এটার সংক্রমণ করতে না পারে। বাংলাদেশে লকডাউন বলতে প্রথম থেকে যে চিত্র আমরা দেখেছি এবং সরকারের যে ঘোষণা, কোনোটাই বৈজ্ঞানিক নয়। তিনি বলেন, লকডাউন মানেই হলো লকডাউন, জানালা খোলা রেখে দরজায় তালা মেরে রাখবো, এটা হয় না।
কোটিপতি নাইট গার্ড, মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, নাইট গার্ড কাম ঝাড়ুদার তরিকুল ইসলাম, দৈনিক হাজিরা ৬০ টাকা। আউটসোর্সিং পদ্ধতিতে গত ১৫ বছর ধরে নো ওয়ার্ক নো পে ভিত্তিতে কাজ করেন তিনি। ঝিনাইদহের সাব রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও তার দাপটে তটস্থ অনেকেই, তোয়াক্কা করেন না কাউকেই, রয়েছে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী। অফিসার, অফিস স্টাফ ও দলিল লেখক সবাই এক প্রকার জিম্মি তার কাছে। তার কথা মতো কাজ না করলে স্টাফদের মারধর ও গালিগালাজ করেন, এমন অভিযোগ হর হামেশাই তার বিরুদ্ধে। মাস্টার রোলের এই চাকরি করেই কোটিপতি বনে গেছেন তিনি। নিজের উপর অর্পিত দায়িত্ব ছাড়া অফিসের সবকিছুই তিনি সামাল দেন, এমন অভিযোগ অনেকের। নামে বেনামে রয়েছে মহেশপুর শহরে তার অঢেল সম্পদ ও আলিশান বাড়ি। দুর্নীতি করে গত ২০ বছর ধরে নাইটগার্ড তরিকুল অবৈধভাবে অর্থ উপার্জন করে টাকার পাহাড় করেছেন। অভিযোগ উঠেছে চাকরি ঝাড়ুদার ও নাইট গার্ডের পদে, কিন্তু কোশ্চিন কালেও তিনি রাতে অফিস পাহারা দেননি, অফিস ঝাড়ুও দেননি কখনো। অবৈধ সম্পদ আড়াল করতে ভাই শফিকুল ইসলামের নামে জমি কিনে রেখেছিলেন।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাসহ ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট, কঠিন পরীক্ষা বিজেপি কংগ্রেসের। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে একযোগে নির্বাচন আজ। অসমে তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে চলছে ভোট। ১৪০ আসনের কেরল বিধানসভা এবং তামিলনাড়ুর ২৩৪ আসনেও আজ এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোট হয়েছে। সার্বিকভাবে এই নির্বাচন বিজেপির জন্য কঠিন হতে চলেছে, কারণ দক্ষিণের তিন রাজ্যে প্রথমবার মাটি তৈরির চেষ্টায় বিজেপি। আবার অসমে ক্ষমতা ধরে রাখতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে তাদের। সব মিলিয়ে ৪ রাজ্যেই কঠিন লড়াই গেরুয়া শিবিরের জন্য।
দিদি বলছেন, মুসলিমরা এক হও। আমরা বললে সংবাদপত্রের শিরোনাম হতো, কোচবিহারের সভায় কটাক্ষ মোদির। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, তৃতীয় দফার ভোটের দিন কোচবিহারের সভা থেকে হিন্দু মুসলিম প্রসঙ্গে মমতাকে বিঁধলেন মোদি। মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন উনি, আমরা যদি বলতাম সব হিন্দু একজোট হয়ে বিজেপিকে ভোট দাও, নির্বাচন কমিশন ৮ থেকে ১০টা নোটিশ পাঠিয়ে দিত, সব সংবাদপত্রের শিরোনাম হতো। আপনি প্রকাশ্যে বলছেন, মুসলিমরা এক হয়ে যাও, আমাকে বাঁচাও, আপনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ওই সভা থেকে মোদি বলেন, মুসলিম ভোট ব্যাঙ্কও আপনার হাতে নেই। আর সংবাদ প্রতিদিন লিখেছে, লক্ষ্য বঙ্গজয় বিজেপির প্রতিষ্ঠা দিবসেও বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, মূর্খের বন্ধুত্ব ভাল্লুকের সঙ্গেই থেকে গেল। আমরা একটি প্রবাদের সঙ্গে কম বেশি পরিচিত, সেটি হল, অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। এখানে অশিক্ষিত বলতে যিনি পড়ালেখা করেনি সেরকম কাউকে বোঝানো হয়নি, বরং যাদের জ্ঞান বুদ্ধি কম তাদেরকে বোঝানো হয়েছে। আমাদের আজকের আসরের প্রবাদটি কিছুটা তারই পরিপূরক বলা যেতে পারে।
পশু পাখি মানুষের পক্ষ থেকে আস্থার একটি ইঙ্গিত পেলে কিংবা আদর যত্ন পেলে খুব সহজেই অনুগত হয়ে পড়ে। যারা পশু পাখি পোষেন তারা নিশ্চয়ই জানেন ব্যাপারটি। কুকুর, বেড়াল, কবুতর, ময়না, তোতা পাখি ইত্যাদি আরও বহু রকমের পোষা প্রাণীর মাঝে এই প্রবণতাটির সহজ লক্ষ্য। এ ধরনের পোষা প্রাণীরা মনিবের উপর আস্থা রাখে এবং মনিবের সেবায় তারা সবসময় নিবেদিত প্রাণ থাকে। কিন্তু এদের সবার তো বুদ্ধি নেই, সুতরাং মনিবের প্রতি ভালোবাসা আর আনুগত্য দেখাতে গিয়ে যদি এমন কোনো কাজ করে বসে যা আসলে মনিবের জন্য বিপজ্জনকই হয়ে দাঁড়ায়, তা কিন্তু মনিবের বিরোধিতা নয়, বরং তার অজ্ঞতা বই কি। আজকের প্রবাদটি ঠিক এরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তো চলুন তাহলে শোনা যাক আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এই কামনা করছি।
বর্ণিত আছে যে অনেক অনেক বছর আগে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছিল, এক শক্তিশালী যুবকের ঘটনা। যুবকটি একদিন একটা প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিল। মনের সুখে সে পথ চলার সময় হঠাৎ তার কানে এলো বিকট একটা শব্দ। শব্দটা একদিকে যেমন ভয়ঙ্কর, অপরদিকে অপরিচিত। যুবকটি এদিক ওদিক তাকাল কিন্তু কিছুই দেখতে পেল না। অগত্যা সে তার পথ ধরে এগোতে লাগল সামনের দিকে। সামনে যেতেই তার নজরে পড়ল অবাক করা এক কাণ্ড। বিশাল এক অজগর সাপ মোটা তাজা একটা কালো ভাল্লুককে পেঁচিয়ে পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আর ভাল্লুক বেচারা সাপের প্যাঁচ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে করতে গোঙাচ্ছে। তার ওই গোঙানির শব্দই এসেছিল যুবকের কানে।
অজগর যেভাবে পেঁচিয়ে ধরেছে ভাল্লুককে, ওই প্যাঁচ থেকে ছুটে আসা কিছুতেই সম্ভব না ভালুকের। যুবক এই দৃশ্য দেখে মনে মনে কষ্ট পেল। সে কিছুতেই ভালুকের এভাবে মৃত্যু হোক তা চায়নি। অবশেষে যুবক সাপ আর ভালুকের কাছাকাছি এগিয়ে গেল, কোমর থেকে ঝুলন্ত তলোয়ার বের করল এবং এক কোপেই অজগর সাপটিকে মেরে ফেলল। সাপের প্যাঁচ থেকে মুক্তি পেল ভালুক। এই মুক্তির মানে প্রাণে বেঁচে যাওয়া। ভালুক যুবকের দিকে তাকিয়ে কৃতজ্ঞচিত্ত হয়ে গেল, ভালোবেসে ফেলল সে যুবককে। তারপর থেকে শক্তিশালী ওই যুবক যখন যেদিকে যেত ভালুকও তার সঙ্গে সঙ্গে যেত, ব্যক্তিগত প্রহরীর মতো। এভাবে দিন যেতে যেতে একসময় যুবকেরও ভালো লেগে গেল ভালুককে, পরস্পরের বন্ধু হয়ে গেল তারা। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ভালুক আর যুবকের মধ্যে বন্ধুত্বের কথা বলেছিলাম বিরতির আগে। একদিন ওই যুবক আবারও একটি প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিল, যথারীতি ভালুকও তার পিছু পিছু পথ ধরল। ওই প্রান্তর দিয়ে পার হচ্ছিল অন্য লোকও। লোকটির চোখ পড়ল যুবক আর ভালুকের দিকে, অবাক হয়ে গেল লোকটি। যুবকের সঙ্গে সঙ্গে ভালুকও যাচ্ছে, কি কাণ্ড, কৌতূহলী হয়ে উঠল লোকটি। যুবককে জিজ্ঞেস করল, ঘটনা কি হে যুবক? আমি আমার জীবনে এরকম অদ্ভুত কাণ্ড কখনো দেখিনি, মানুষের সঙ্গে ভালুক একসঙ্গে পথ পাড়ি দিচ্ছে। যুবক হেসে দিয়ে ভালুকের পাশে দাঁড়াল এবং তাদের বন্ধুত্বের পুরনো ঘটনা খুলে বলল। লোকটি ঘটনা শুনে যুবককে উপদেশ দিল, ভালুকের সঙ্গে বন্ধুত্ব গুটিয়ে ফেলে নিজের জাতের অন্য কাউকে বন্ধু বানাতে। আরও বলল, মূর্খের সঙ্গে বন্ধুত্ব মানে শত্রুর সঙ্গে বন্ধুত্ব।
যুবক ওই লোকের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তার মানে ভালুকের সঙ্গে বন্ধুত্বের সমস্যা কি? বুঝতে পেরেছি, তোমার হিংসা হচ্ছে। পথচারী লোকটি যতই বলল কোনো কাজ হল না। উল্টো যুবক পথচারীর দিকে রেগে মেগে তাকিয়ে বলল, যাও যাও, নিজের পথ মাপো। আমি কার সঙ্গে বন্ধুত্ব করব না করব সেটা আমার ব্যাপার, তোমার কি? নাক গলাতে এসো না, আপন চরকায় তেল দাও। পথচারী বেচারা যখন দেখল যুবকের মনের পাথর কোনোভাবেই ভিজবে না, মনে মনে আফসোস করল, অচিরেই বিপদে পড়বে যুবকটি। এদিকে যুবক তার ভালুক বন্ধুকে নিয়ে ভালোই দিন কাটাচ্ছিল, তাদের বন্ধুত্ব গভীরতর হল। এরই মাঝে একদিন যুবক গেল বনে কাজ করতে। গাছ কেটে কেটে মাটিতে ফেলছিল সে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল। বনেই মাটির পরে শটান শুয়ে বিশ্রাম নিচ্ছিল, ঘুম এসে গেল যুবকের। তারপরের ঘটনা শুনব একটু বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ক্লান্তিতে যুবক গভীর ঘুমে অচেতন হয়ে গেল। ভালুক যখন দেখল তার বন্ধু ঘুমিয়ে পড়েছে, তার মাথার কাছে গিয়ে বসে পড়ল সে। হঠাৎ একটা মাছি এসে বসল যুবকের কপালে। ভালুক পরপর দুইবার মাছিটিকে তাড়িয়ে দিল। তৃতীয়বার যখন মাছি বসল, ভালুক রেগে মেগে মনে মনে বলল, দাঁড়া, আমার বন্ধুর ঘুমের ব্যাঘাত ঘটানোর মজা দেখাচ্ছি তোকে, এমন শিক্ষা দেব জীবনের জন্য উড়াল দেওয়া ভুলে যাবি। মূর্খ ভালুক যুবকের মাথার কাছ থেকে সরে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখল মাছিটি এখনও তার বন্ধুর কপালে বসে আছে। ভালুক এবার কুড়িয়ে আনা বিশাল একটি পাথর যুবকের কপালে ধাম করে মেরে দিল মাছিটিকে মারার জন্য। ভালুক ভেবেছিল শুধু মাছিটিই মরবে, কিন্তু ঘটল বিপরীত। মাছি উড়ে গেল আর বন্ধু যুবকের কপাল মাথা থেতলে গিয়ে মরে গেল সে।
সেই থেকে আমাদের আজকের প্রবাদটি চালু হয়ে গেল, মূর্খের বন্ধুত্ব ভালুকের সঙ্গে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজার সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে বসল ইরান। আর সময় নষ্ট করা যাবে না বলে পেন্টাগনের সতর্ক বার্তা। আগামী সপ্তাহে পরমাণু ক্ষেত্রে 133 সাফল্য উন্মোচন করবে ইরান। তুলে ধরা হবে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি। লকডাউনের মধ্যে আগামীকাল থেকে চলবে গণপরিবহন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার বিদায় নিশ্চিত হয়ে গেছে। কোচবিহারের নির্বাচনী সভায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার চীনের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এ সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদী এ অঞ্চলের সবগুলো দেশের স্বার্থ রক্ষা করবে, কাজেই তা বন্ধ করা যাবে না। তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর যুগে চীন ও আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন, সংঘর্ষ নয়। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।